গত দুদিন ধরে আমি সন্ধ্যাবেলায় শিল প্রভুপাদের সম্পর্কে আলোচনা করছিলাম এবং আগামী কয়েকদিনও আমরা তাই করব। এই ক্লাসটা আমি বাংলাতে দিতে মনস্থ করেছি, কেননা এখানে তোমরা অনেক বাঙালি ভক্ত বা বঙ্গ ভাষাভাষী ভক্ত এখানে তোমরা সমবেত হয়েছ, তাই তোমাদের জন্য একটা ক্লাস বাংলায় দেওয়ার কথা আমি স্থির করেছি। গত দুদিন আমি শিল প্রভুপাদের বৈশিষ্ট্য, শিল প্রভুপাদ কিভাবে শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের দ্বারা অনুপ্রাণিত হয়ে কৃষ্ণভক্তি প্রচারে ব্রতী হয়েছিলেন এবং শিল প্রভুপাদের পাশ্চাত্য জগতে গিয়ে কৃষ্ণভক্তি প্রচার কার্য শুরু করার সম্বন্ধে আমি গত দুদিন ধরে আলোচনা করেছি। আজকে আমি সৌভাগ্যক্রমে যে এভাবে শিল প্রভুপাদের সান্নিধ্য লাভ করেছিলাম সে সম্বন্ধে আমি তোমাদের বলব। শুধু সান্নিধ্য লাভই নয়, বরং আমি বলবো আমার মহা সৌভাগ্যের ফলে কিভাবে আমি শিল প্রভুপাদের অসীম কৃপা লাভ করেছিলাম সে কথা আমি বলব। একটা জীবনে একটা সময় এসেছিল যখন আমি বুঝতে পেরেছিলাম যে আমাকে পারমার্থিক জীবন গ্রহণ করার জন্য ভারতবর্ষে ফিরে আসতে হবে। আমি তখন জার্মানিতে ছিলাম এবং একটা সময় আসে যখন আমি বুঝতে পারি এই জাগতিক জীবন আমার জন্য নয় এবং সেই জীবনের প্রতি কৃতজ্ঞ হয়ে আমি ভারতবর্ষে গুরুদেবের সন্ধানে ফিরে আসি। এবং তখন মনে করেছিলাম যে বিভিন্ন, তখন তো ভারতবর্ষের এই যে আধ্যাত্মিক জীবন তার সঙ্গে আমার পরিচয় কেবল গ্রন্থের মাধ্যমে এবং সেই সমস্ত গ্রন্থাবলী পাঠ করে আমার একসময় মনে হয়েছিল যে ভারতবর্ষে ফিরে গেলেই গুরু পেয়ে যাব এবং সেই গুরু আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবেন। এই মনে করে আমি দিল্লি থেকে দিল্লিতে ল্যান্ড করেছিলাম। দিল্লি থেকে আমি সোজা হরিদ্বার এবং তারপরে ঋষিকেশ চলে যাই, বাড়িতে না ফিরে গিয়ে কলকাতায়। এবং সেখানে কিছুদিন থাকার পরেই আমি অত্যন্ত মনঃক্ষুণ্ণ হয়ে পড়ি, আমি নিরাশ হয়ে পড়ি। বুঝতে তখন দেখলাম যে এই যে যারা সাধু ওরা ঠিক যে আমাকে, মানে এদের কাউকে আমি গুরু রূপে গ্রহণ করতে পারবো না, কেননা যে পথ দেখাবার যে গুরুর যে কর্তব্য, যে গুরু যিনি আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবেন আধ্যাত্মিক মার্গে, সেরকম আমি কাউকে এখানে সেখানে খুঁজে পেলাম না। পক্ষান্তরে আমি দেখলাম যে ওখানে অধিকাংশই সমস্ত সাধুরা, তথাকথিত সাধুরা গাঁজা আর চরস খায় সকাল থেকে রাত পর্যন্ত, সারা রাত ধরেও খায়, সারাক্ষণ ওরা গাঁজা খাচ্ছে। আর ওখানে মন্দির আছে, অনেক মন্দিরে ওরা প্রসাদ বিতরণ করে, ওখানে গিয়ে খায়। আর আমার তখন বিদেশে আমার অনেক বন্ধু বান্ধব ছিল যারা গাঁজা খেত আর নেশা করত। তা আমি মনে হলো যে ওখানে আমার বন্ধুরা এদের থেকে বড় সাধু, ওরাও বৈষয়িক জীবন জড়জাগতিক জীবনের প্রতি উদাসীন হয়েছিল। এবং এই মনে করে আমি একরকম নিরাশ হয়ে কলকাতায় ফিরে যাই এবং তারপরে ক্রমশ গুরুর অন্বেষণ করতে থাকি এখানে ওখানে। আমি কয়েকটি মঠে গিয়েও কিছুদিন থেকেছি, যদিও ওখানে ওরা গাঁজা খায় না, ওরা সরল সাধু নিরামিষাসী, ওরা কিন্তু এই যে এমন কেউ যে আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে সেটা আমি কাউকে সেরকম কাউকে খুঁজে পাইনি। এইভাবে যখন আমি একরকম নিরাশ হয়ে পড়েছিলাম যে হয়তো আমার গুরু নেই, গুরু খুঁজে পাবো না আমি, এরকম একটা যখন অবস্থায় আমি পৌঁছেছিলাম, যখন আমি না পারছি আধ্যাত্মিক জীবনে প্রবেশ করতে, না পারছি আমি বৈষয়িক জীবনে ফিরে যেতে, এরকম একটা যখন দ্বন্দ্বের মধ্যে ছিলাম, তখন আমি আমার এক পুরনো বন্ধু যে ইতিমধ্যে ইসকনে যোগদান করেছিল, সে একদিন সন্ধ্যাবেলা আমার বাড়িতে আসে। ওকে দেখে আমার খুব ভালো লেগেছিল, দুজনে আমরা বিদেশে একসঙ্গে ছিলাম এবং ওরা আমি বহুদিনের পুরনো বন্ধু, এবং ও যে ইসকনে যোগদান করেছে এটা আমি জানতাম, কিন্তু ইসকনের মাধ্যমে যে আমি যে আমার প্রকৃত পথ খুঁজে পাবো সেটা আমি তখন বুঝতে পারিনি। কেননা একটা সময় 1970 সালে আমার সঙ্গে ইসকনের ভক্তদের পরিচয় হয়েছিল হ্যামবুর্গে জার্মানিতে, এবং আমি মাঝে মাঝে ওদের মন্দিরেও যেতাম, কিন্তু ওরা এই যে ইসকনের মাধ্যমে যে আমি এই প্রকৃত পথটি খুঁজে পাব সেটা তখন আমি বুঝতে পারিনি। মনে হয়েছিল কিছু অল্প বয়সী আমেরিকান এবং ইউরোপিয়ান ছেলে মেয়েরা এই হুজুগে পড়ে মাতামাতি করছে, এদের মধ্যে সেই যে আধ্যাত্মিক যে বৈশিষ্ট্য সেটা নেই। কেন তখন আমার আধ্যাত্মিক জীবন মানে আমি মনে করতাম ওই ধ্যান করা, তপস্যা করা, হিমালয় পর্বতে গিয়ে একলা থেকে কঠোর জীবনযাপন করা, কিন্তু ওরা তো তাই তার কিছুটি কিছুই করছিল না, তারা কেবল ওই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করত, প্রভুপাদের গ্রন্থাবলীও ছিল না, আমার তখন ম্যাগাজিন, আমি একটা ম্যাগাজিনই পেয়েছিলাম, ভগবদ গীতা তখন পাইনি, একটা ম্যাগাজিন আমি পেয়েছিলাম ব্যাক টু গড হেড, এবং পড়ে ভালো লেগেছিল, কিন্তু এইটাই যে আমার যে জীবনের লক্ষ্য হয়ে দাঁড়াবে সেটা তখন আমি বুঝতে পারি। তো আমার সেই বন্ধু যিনি ইতিমধ্যে ইসকনে যোগদান করেছিলেন, ওকে তোমরা অনেকে হয়তো চেনো, সর্বভাবনা প্রভু। সর্বভাবনা প্রভু একদিন আমার বাড়িতে এলো, দেখে আমি ওকে দেখে একদম দেখলাম যে ও একদম পাল্টে গেছে, কেন ও যখন ইসকনে যোগদান করে তখন আমি জার্মানিতে ছিলাম না, তখন আমি ভারতে ফিরে আমি ভারতে ফিরে আসি, তখন ওর আগে বিরাট লম্বা লম্বা চুল ছিল, তখন অল্প বয়সী ছেলেমেয়েরা বিদেশে বড় লম্বা চুল রাখতো হিপ্পিদের প্রভাবে, ও লম্বা চুল ও একদম অন্যরকম ছিল, আর এখনো মুন্ডিত মস্তক, ওকে আমি জীবনে কখনো ধুতি পাঞ্জাবি পরতে দেখিনি, ও এখন ধুতি পাঞ্জাবি পরে এসছে, এবং আমি কিন্তু ওর মুখে আমি একটা অদ্ভুত প্রশান্তির ছাপ দেখতে পাই। তা আমি তখন ওকে জিজ্ঞাসা করি যে আর ইউ সিরিয়াস অ্যাবাউট ইট, তুমি কি সত্যি সত্যি নিষ্ঠাভাবে এই পথটি গ্রহণ করেছো, ইসকনে যোগদান করেছো? তো বললো হ্যাঁ, ঠিক আছে ইসকনে যোগদান করেছি। তো ও আমাকে তখন কোন রকম প্রচার করতো না, কেন ও পরে আমাকে বলেছিল যে ও যদি আমাকে কারোর কিছু প্রচার করতো তাহলে হয়তো ওর মনে ভয় ছিল যে আমি যদি একটু বিরূপ হয়ে যাই তাহলে হয়তো সেই ভাবধারার প্রতি আমি অনুকূল ভাব পোষণ করবো না, এইরকম একটা ভয় ছিল, সেই জন্য আমার কাছে তখন প্রচার করেনি। তবে ও আমাকে মন্দিরে নিয়ে যেত, আমরা সন্ধ্যাবেলা দুজনেই কলকাতা মন্দিরে যেতাম, দু একদিন এরকম দু তিন দিন যাওয়ার পরে আমি একটা একদিন মন্দিরে আমি বলি যে আমি একটা কোনো একটা বই, আমি ভগবদ গীতা নিতে চাই, তো ওদের কাছে তখন ভগবদ গীতা ছিল না, তো আমি নেকটার অফ ডিভোশন ওরা দেয়, আমি বললাম যে কোনো একটা বই দাও, তখন ওরা নেকটার অফ ডিভোশন দিয়েছিল, তো কেন হয়তো ওটা সাইজটাও ভগবদ গীতার মতো বলে কিন্তু এটা আমার পরম সৌভাগ্য যে নেকটার অফ ডিভোশন আমি পেয়েছিলাম। নেকটার অফ ডিভোশন নিয়ে আমি বাড়ি যাই রাত্রিবেলা, বাড়ি গিয়ে আমি বইটা পড়তে শুরু করি। যখন আমি নেকটার অফ ডিভোশন পড়তে শুরু করি, তখন প্রথম পাতা থেকেই আমি বুঝতে পারি যে এইটি, এই পথটি আমি এতদিন ধরে করছিলাম। তার দুটি বিশেষ কারণ আমাকে প্রভাবিত করেছিল এইভাবে। একটা হচ্ছে যে যে আমার তখন আধ্যাত্মিক জীবন মানে আমার ধারণা ছিল যে আধ্যাত্মিক জীবনের চরম লক্ষ্য হচ্ছে মুক্তি। আর নেকটার অফ ডিভোশন যখন আমি পড়তে শুরু করলাম, তখন প্রথমেই প্রভুপাদ ভূমিকাতেই বলছেন যে মুক্তি সম্বন্ধে, যে কেবল মুক্তি তিনি বলছেন মুক্তি পাঁচ প্রকার, যেটা আমি এর আগে কোথাও খুঁজে পাইনি। যে মুক্তি যে কি সেটা আমি জানতাম না। আর এখানে প্রভুপাদ বলছেন মুক্তি পাঁচ রকমের মুক্তি, তার মধ্যে এক রকমের মুক্তি নেগেটিভ আর চারটি পজিটিভ। আর আমি বুঝতে পারি যে আমি যে মুক্তির অন্বেষণ করছি সেটা নেগেটিভ মুক্তি, সেটা মুক্তি নহে। যে সাধারণত আধ্যাত্মিক জীবন মানে তারা সাজুজ্য মুক্তির কথা ভাব, কিন্তু প্রভুপাদ বলছে যে সাজুজ্য মুক্তিটা মুক্তি নয়, এটা আরো কঠিন বন্ধন। আর মুক্তি চার রকমের, এছাড়া চারটি পজিটিভ মুক্তি, অনুকূল মুক্তি, সেটা কি সারূপ্য, সামীপ্য, শালক্য এবং শাস্তি। এটা পড়েই আমি বুঝতে পারি বা বা প্রভুপাদই আসল তত্ত্ব জানেন। এর আগে তারপরে আমি তারপরে প্রভুপাদ কি বললেন যে কৃষ্ণ হচ্ছেন ভগবান। আগে ভগবান সম্বন্ধে একটা ভ্রান্ত মানে আপছে আপছে ধারণা ছিল, এবং চরমে যেটা মায়াবাদের প্রভাবের ফলে আমরা মনে করতাম যে ভগবান হচ্ছে নিরাকার। কিন্তু প্রভুপাদ স্থাপন করলেন, প্রভুপাদ স্পষ্টভাবে করলেন, প্রমাণ করলেন যে কৃষ্ণই হচ্ছেন ভগবান। এবং এই দুটো জিনিস আমাকে এমনভাবে প্রভাবিত করে যে আমি তখন বুঝতে পারি যে এইটি হচ্ছে প্রকৃত পথ। এবং সেই বইটি এমনভাবে আমাকে প্রভাবিত করেছিল যে আমি পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছি, তারপরে সকালে উঠে ঘুম থেকে ওঠা মাত্রই বইটি নিয়ে আমি পড়তে শুরু করি। এবং আমি তিন দিনে নেকটার অফ ডিভোশন পড়া শুরু শেষ করেছি, তিন আমি এক নাগারে পড়ে গেছি। যদিও পরবর্তী ইয়েতে স্টেজগুলিতে পরবর্তী বিভাগগুলি বুঝতে পারছিলাম না কিছু, তবুও আমি না পড়াটা থামাতে পারিনি। যাই হোক, এর পরের দিন রাত্রে আমি দ্বিতীয় দিন রাত্রে আমি একটা স্বপ্ন দেখি, সেই স্বপ্নে ছিল প্রভুপাদকে দর্শন, ছিল প্রভুপাদ একটা ব্যাসাসনে বসে আছেন। আমার সেটা দেখে মনে হয়েছিল প্রভুপাদ একটা সিংহাসনে বসে আছেন, আর প্রভুপাদের চারদিকে একটা অপূর্ব জ্যোতি, সেই জ্যোতির্ময় সেই প্রচন্ড আলোকের জ্যোতির মাধ্যমে মধ্যে ছিল প্রভুপাদ বসে আছে। তো সেটি দেখেই প্রভুপাদকে ওইভাবে দর্শন করেই আমার মনে একটা অপূর্ব ভাবনার উদয় হয়েছিল যে আমি অবশেষে আমার গুরুদেবকে খুঁজে পেয়েছি। এবং আমি তখন শিল প্রভুপাদকে প্রণাম করি, কোনো প্রশ্ন করিনি। আর এইভাবে যখন নেকটার অফ ডিভোশন পড়া পড়তে পড়তেই আমি মনস্থ করি যে বুঝতে পারি যে শিল প্রভুপাদই হচ্ছেন আমার পরমারাধ্য গুরুদেব। এই মনে করে আমি মন্দিরে, কলকাতা মন্দিরে গিয়ে জিজ্ঞাসা করলাম প্রভুপাদ কোথায়। তো তারা বললো যে প্রভুপাদ তখন আমেরিকাতে। আমি স্থির করলাম যে প্রভুপাদ যতদিন ফিরে না আসেন ভারতবর্ষে, ততদিন আমি শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রীকৃষ্ণ যে যে স্থানে লীলা বিলাস করেছেন, অর্থাৎ নবদ্বীপ এবং বৃন্দাবন ভ্রমণ করবেন। কারণ নেক্সট অফ ডিভোশনে বৃন্দাবনের ভক্ত জীবনের একটা সুন্দর বর্ণনা আছে, ভক্তরা কিভাবে তাদের দিন অতিবাহিত করে, সকাল থেকে রাত পর্যন্ত তাদের মন্দিরে মন্দিরে যান, যমুনাতে স্নান করেন, অসংখ্য কৃষ্ণ নাম জপ করেন। তো আমি ভাবছিলাম তখন, করতে করতে আমি ঠিক করেছিলাম যে আমিও তাই করব। এই মনে করে প্রথম আমি যাই মায়াপুরে। তখন মায়াপুর ছোট্ট একটা মন্দির, ছোট্ট মন্দির মানে তখন কেবল লোটাস বিল্ডিং, তার নিচতলাতে ছোট রাধা মাধবের বিগ্রহ, আর সেরকম অনেক যারা ভক্ত ছিল, অধিকাংশ ভক্তই বিদেশি ভক্ত, অল্প কিছু বাঙালি ভক্ত তখন ছিল, তারা অধিকাংশই বাংলাদেশ থেকে ওই 71 সালের ইয়েতে তারা যারা এসেছিল, তাদের কিছু লোক থেকে গিয়েছিল, এরকম কিছু তারা অধিকাংশ তাঁতি ছিল, তারা তাঁতের কাজ করত, আর দু একজন কেবল বাঙালি ভক্ত ছিল, নিতাইচাঁদ প্রভু ছিলেন তখন, এবং এছাড়া অধিকাংশই বিদেশি ভক্ত। তো আমি সন্ধ্যা আরতির সময় গিয়ে উপস্থিত হই। সন্ধ্যা আরতির পরে ভক্তরা আমাকে বলে ভগবদ্গীতার ক্লাস হবে। তখন ভগবদ্গীতা ক্লাস হতো ওপরতলায়, দোতলায়, যেটা তখন সেটা জিবিসি কনফারেন্স রুম ছিল, সেই সেখানে ভগবদ্গীতার ক্লাস, ভগবদ্গীতা এবং শ্রীমদ্ ভাগবতমের ক্লাসও ওখানেই। আমি ভগবদ্গীতার সেদিন সন্ধ্যাবেলা রাঘব পণ্ডিত প্রভু, তিনি তখন ব্রহ্মচারী, তিনি ভগবদ্গীতা ক্লাস দিচ্ছিলেন, এবং আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে একজন বিদেশি তার কত জ্ঞান। এখানে আমি পার্থক্যটা দেখতে পারি, ভারতের তথাকথিত সাধু ওদের কোনো জ্ঞান নেই, এমনকি কাণ্ডজ্ঞানও নেই, আর এখানে যে একজন আমেরিকান, একজন বিদেশি, হ্যাঁ, সে এত সুন্দরভাবে ভগবদ্গীতা বিশ্লেষণ করছে, হ্যাঁ, যে আমার শুনে খুব আমি প্রভাবিত হই। এবং তখন মনে মনে খুব ভালো লাগতে শুরু করে, হ্যাঁ, যে এইটি হচ্ছে প্রকৃত জীবন। তারপরের দিন সকালবেলা শ্রীমদ ভাগবতমের ক্লাস দিচ্ছিল শতধন্য প্রভু। তখন শতধন্য প্রভু সন্ন্যাসী ছিলেন, শতধন্য মহারাজ, শতধন্য প্রভু, এবং ওর ক্লাসটা আমার খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি যে একজন বিদেশিরা যে এত সুন্দরভাবে আমাদের দর্শনটিকে উপলব্ধি করতে পেরেছে, হৃদয়ঙ্গম করতে পেরেছে, এটা আমার কল্পনারও অতীত ছিল। আর এদিকে যাদের সঙ্গেই আমার কথা হয়েছে, তারাই আমাকে বলছে তুমি এখানে থাকো না, তুমি এখানে থাকো, আমাদের সঙ্গে থেকে দেখো না কেমন লাগে। আর আমিও মনে মনে স্থির করেছি যে আমি এই ভক্তি জীবন গ্রহণ করব। কেবল আমি প্রতীক্ষা করছিলাম প্রভুপাদের ফিরে আসার। তো ওরা যখন এইভাবে আমাকে ঐকান্তিকভাবে নিমন্ত্রণ জানাতে থাকে, তখন আমিও ভাবলাম, হ্যাঁ, এর আমি অলরেডি মনস্থ করে নিয়েছি, আর এখন এরাও আমাকে এত নিষ্ঠাভরে এত ঐকান্তিকভাবে ডাকছে, তো আমি কেন থেকে যাই না। তো আমি সকালবেলায় ক্লাসের পরে প্রসাদ পেয়ে আমি ওখানে তখন ধুতি পাঞ্জাবি আমাদের মন্দিরেই বিক্রি হতো, আমি ধুতি পাঞ্জাবি কিনে, ধুতি কুর্তা, ওটা হাতে বোনা ছিল, আমাদেরই মায়াপুরেরই তাঁতের কাপড়ের ইয়ে ওখানে বিক্রি হতো। আদিগুরু প্রভুকে তোমরা মায়াপুরের যারা আছে তোমরা চেনো, হ্যাঁ, আদিগুরু প্রভু তখন নামাবলী প্রিন্ট করতেন, এবং আর একজন ভক্ত ছিল আমি গণপতি প্রভু, ও হয়তো দোকানটা দেখছেন। যাই হোক, তো আমি গিয়ে গঙ্গাতে গিয়ে, আচ্ছা এদিকে নাপিত ছিল ওখানে, সকালবেলা নাপিত আসতো, সে আমি মস্তক মুন্ডন করে আমি সোজা গঙ্গায় গিয়ে আমি আমার পুরনো কাপড়গুলো সমস্ত জলে ভাসিয়ে দিয়ে আর আমি ধুতি আর কুর্তা ইয়ে করে, তো মন্দিরে সকলে দেখে অবাক হয়ে গেছে, ওরা কেউ ভাবতে পারেনি যে এত তাড়াতাড়ি আমি ভক্ত হয়ে যাব। আর আমিও মনে মনে ভাবলাম যে আমার যদি ভালো না লাগে তাহলে দু মাস পরে আমার চুল বড় হয়ে যাবে। এই মনে করে আমি এখন এইভাবে আমার ভক্ত জীবন শুরু হয়। প্রভুপাদ অবশেষে ফিরে আসেন, ওখানে থাকাকালীন আমার অনেক দায়িত্ব আমি পাই, আমার একের পর এক আসতে থাকে, কেন তখন ভারতীয় ভক্ত প্রায় ছিলই না কেউ ওখানে মায়ের, আর বিদেশি ভক্তদের নানা রকম অসুবিধা হতো, বিশেষ করে যেমন একটা আমাদের তখন এই লং বিল্ডিংটা তখন তৈরি হচ্ছে, ওই লং বিল্ডিংয়ের দায়িত্ব নিচ্ছেন, দায়িত্ব ছিল পঞ্চরত্ন প্রভুর, তো আমাকে পঞ্চরত্ন প্রভুর অ্যাসিস্ট্যান্ট রূপে আমি নিযুক্ত হই। এর আগে তখন মায়াপুরের ইয়ে দুজন কো ডিরেক্টর ছিলেন, জয়পতাকা মহারাজ আর ভবানন্দ মহারাজ। জয়পতাকা মহারাজ অধিকাংশ সময়ই তিনি প্রচারে বাইরে বাইরে থাকতেন, ভবানন্দ মহারাজই অধিকাংশ সময় মায়াপুরে থাকতেন। তো আমি ভক্তরা আমাকে বলতে থাকে যে যারা প্রথমে সাত্ত্বিক প্রভু গোশালা তখন দেখাশোনা করত, তো সাত্ত্বিক এসে আমাকে বলে যে গোশালাতে ওকে ওর সঙ্গে যদি আমি থাকি, আমার খুব ভালো, না প্রথমে গোশালা না, প্রথমে তখন তোমরা জানি না হয়তো তোমরা দেখোনি, হিরণ্যগর্ভ প্রভু ছিল গুরুকুলের হেডমাস্টার, তো হিরণ্যগর্ভ প্রভু দেখেন যে একজন শিক্ষিত ছেলে জয়েন করেছে, ও আমাকে গুরুকুলে যোগদান করতে পারে, তো আমি সে কথা গিয়ে ভবানন্দ মহারাজকে বলি যে আমি গুরুকুলে সেবা করব, তো ভবানন্দ মহারাজ বলে না গুরুকুলে সেবা তোমার ঠিক হবে না, তো আমি মেনে নিয়েছি ঠিক আছে। তারপরে সাত্ত্বিক আমাকে বলে যে গোশালার সেবা করব, তাই ভবানন্দ মহারাজকে গিয়ে বলি যে আমি গোশালায় সেবা করব, এবং আমার ধারণা তখন যে গরু সেবা করাটাই হচ্ছে সবচেয়ে বড় সেবা, গোসেবা। ভবানন্দ মহারাজ বলেন যে না গোশালা সেবা তোমার জন্য নয়। আমি একটু মনক্ষুণ্ণ হয়ে আমি বলি আমার আমি কি কোনো সেবারই যোগ্য নই, আমি গুরুকুলে পড়াতে পারবো না, আমি গোশালাতে গো সেবা করতে পারবো না, তাহলে আমার কি? তো ভবানন্দ মহারাজ তখন বলেন যে ওই যে এখন তোমার অন্য সেবা দরকার আছে, যে উনি আমাকে বোঝান যে ওই ধরনের কাজ অন্যরা করছে এবং করতে পারে, কিন্তু উনি আমাকে তখন পঞ্চরত্ন প্রভুর অ্যাসিস্ট্যান্ট করে দেন। পঞ্চরত্ন প্রভু তখন ওই লং বিল্ডিং এর কনস্ট্রাকশনের চার্জে আছেন, আর আমি পঞ্চরত্ন প্রভুর অ্যাসিস্ট্যান্ট হয়ে আমি সমস্ত মাল মশলাগুলি খরিদ করতাম, সিমেন্ট লোহা পাথর বালু, তখন ওগুলো সিমেন্ট আসতো নবদ্বীপ থেকে, কৃষ্ণনগর থেকে নবদ্বীপ, লোহা আমাকে কিনতে হতো কলকাতায় গিয়ে, পাথর কুচি আনা হতো ঘাটশিলা থেকে, ট্রেনে করে আসতো, এইভাবে আমি যুক্ত হয়ে পড়ি। আর মাঝে মাঝে আমি দেবানন্দ গৌড়ীয় মঠে গিয়ে ওখানে ওদের লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করতাম মাঝে মাঝে, তো তখন আমি প্রভুপাদের কিছু পুরনো লেখা আমি পাই, পুরনো ওদের যে গৌড়ীয় পত্রিকাতে প্রভুপাদের 1948 সালের লেখা, 48 থেকে 51 সাল পর্যন্ত লেখা সমস্ত আমি উদ্ধার করি এবং সেগুলি থেকে আমরা ইয়ে করতে শুরু করি, একটা বই ছাপাতে শুরু, আর প্রথম বাংলায় ভগবত দর্শন ছাপাতে শুরু করি। তো এই ইয়ের কাজ ছাড়াও কনস্ট্রাকশন মেটেরিয়াল কেনার এবং কনস্ট্রাকশনের দেখাশোনা করার ছাড়ার ব্যাপারেও আমি এই ধরনের কাজগুলো করতে শুরু করি, লেখা গ্রন্থাবলী অনুবাদ করে, ব্যাক টু গড এর অনুবাদ করে বাংলায় ভগবত দর্শন আর ইয়ের গৌড়ীয় মঠের গৌড়ীয় পত্রিকা থেকে প্রভুপাদের রচনাগুলি উদ্ধার করে আমি বই ছাপাতে, ভগবানের কথা প্রথম, তারপরে ভক্তি কথা, তারপরে জ্ঞান কথা। তো ইতিমধ্যে আমি খবর পেলাম যে প্রভুপাদ ফিরে এসেছে, উনি বোম্বেতে আছেন। আমি ভবানন্দ মহারাজকে বলি যে প্রভুপাদ ফিরে এসেছেন, আমি বোম্বেতে যাব। উনি বলেন যে দেখো প্রভুপাদ অসুস্থ, সুতরাং প্রভুপাদকে, প্রভুপাদের সাক্ষাৎ করা, দর্শন করা, প্রভুপাদ খুব একটা দর্শন দিচ্ছেন না, আর ওখানে কেউ তোমাকে চেনে না, সুতরাং তোমার পক্ষে প্রভুপাদের দর্শন লাভ করা, প্রভুপাদের সাক্ষাৎকার করা হয়তো কঠিন হবে, তো তুমি অপেক্ষা করো না, প্রভুপাদ তো মায়াপুরে আসবেন, তখন তুমি প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ করো। আমি ঠিক আছে, আমি থেকে গেছি। তারপরে ইতিমধ্যে আমরা খবর পেলাম যে প্রভুপাদ এলাহাবাদে গেছেন কুম্ভ মেলায়। তখন মায়াপুরের ভক্তরা সমস্ত একটা বাসে করে কুম্ভ মেলাতে রওনা হয়, তেমন সেই বাসে আমারও যাওয়ার সুযোগ। আমরা বাসে করে নবদ্বীপ থেকে একটা পুরো বাস নিয়ে আমরা গয়া হয়ে বারাণসী হয়ে আমরা এলাহাবাদে যাই। দুপুরবেলা আমরা এলাহাবাদে পৌঁছই। আমি সোজা বাস থেকে নেমেই প্রায় একরকম সোজা আমি গেছি প্রভুপাদকে দর্শন করার জন্য। আমি ভক্তদের জিজ্ঞেস করি প্রভুপাদ কোথায়, ওরা দেখিয়ে দেয় ওই টেন্টটা প্রভুপাদের টেন্ট। তো তখন আমি সোজা ওখানে গিয়ে প্রভুপাদের ওখানে যেতে চাই, কিন্তু ওই টেন্টের সামনে তখন একজন খুব তাগড়া গোছের একজন বিদেশি ভক্ত প্রভুপাদের দ্বাররক্ষী হিসেবে ছিল, সে আমাকে বলে যে এখন প্রভুপাদের দর্শন হবে না, সন্ধ্যাবেলা প্রভুপাদ দর্শন দেবেন, তখন একটু মনক্ষুণ্ণ হয়ে আমি চলে গেছি। তখন বুঝতে পারি যে প্রভুপাদের দর্শন পাওয়া সহজলভ্য নয়। এইভাবে যখন আমি ফিরে যাচ্ছি তখন দেখি যে ভবানন্দ মহারাজ একটা ঝুড়িতে করে মায়াপুর থেকে যে সবজিগুলো নিয়ে এসেছিল সেই সবজির ঝুড়িতে ওই সবজিগুলো নিয়ে প্রভুপাদের ওখানে যাচ্ছে। পটল ছিল এবং তো ভবানন্দ মহারাজ আমাকেও দেখে বলে চলো আমি প্রভুপাদের কাছে যাচ্ছি আমার সঙ্গে। আমি তখন ভবানন্দ মহারাজের পেছন পেছনে দৌড়ে, সেই যে দ্বার রক্ষীটি সে তখন ভবানন্দ মহারাজকে পথ ছেড়ে দিল, আমাকে পথ ছেড়ে দিল। তো আমি যখন ভেতরে গেছি দেখি প্রভুপাদের টেন্ট, প্রভুপাদের তাঁবু, ওখানে তাঁবু খাটিয়ে, ওখানে তো ঘর ছিল না, ওই এলাহাবাদের কুম্ভ মেলায় তাঁবুতেই সকলে থাকতো। তো তাঁবুর একটা বড় তাঁবুতে প্রভুপাদের থাকার ব্যবস্থা হয়েছিল। আমি দেখি যে তাঁবুর ভেতরে শুধু প্রভুপাদ বসে আছে। তো বাইরে থেকে আমি প্রভুপাদকে প্রণাম করি, করে যখন আমি ভেতরে ঢুকতে যাব তখন প্রভুপাদের সেক্রেটারি বাইরে বসেছিলেন রামেশ্বর মহারাজ, উনি আমাকে বলেন প্রভুপাদ এখন প্রসাদ পাচ্ছেন, তুমি ভেতরে যেও। আমি আর কোনো ইয়ে করিনি, আমি বলতে পারতাম যে আমি ভবানন্দ মহাদেবের সঙ্গে এসেছি প্রভুপাদের কাছে, আমি কিছু বলিনি, না বলে আমি চলে গেছি। এইভাবে আমি বুঝতে পারি যে প্রভুপাদের দর্শন লাভ তখন কত দুর্লভ ছিল। সন্ধ্যাবেলা প্রভুপাদের দর্শন আমি পাই, অনেক লোক, হাজার হাজার লোক প্রভুপাদকে দর্শন করার জন্য এসেছিল। এত বড় টেন্টটা পুরো ভর্তি, প্রভুপাদ দর্শন দিচ্ছেন। এবং সেই দর্শনের পর এইভাবে যে কয়েকটা দিন আমরা ছিলাম, সন্ধ্যাবেলা প্রভুপাদ দর্শন দিতেন, আর সকালবেলা প্রভুপাদের গুরু পূজা হতো এবং প্রভুপাদ ভাগবত ক্লাস দিতেন, সেটা আমরা শুনতাম। প্রতিদিন প্রভুপাদ ভাগবত ক্লাস দিতেন না, তবে গুরু পূজাতে তিনি থাকতেন এবং গুরু পূজা করার সুযোগ তিনি আমাদের দিতেন। তো এইভাবে কুম্ভ মেলাতে আমাদের দিন কাটছিল। আর একদিন আমি খবর পেলাম, একজন ভক্ত এসে আমাকে বললো যে প্রভুপাদ স্থির করেছেন যে আজকে উনি চলে যাবেন রাজ্য। হঠাৎ প্রভুপাদের প্রোগ্রাম চেঞ্জ হয়ে যায়। তা আমি ভেবেছি ঠিক আছে, প্রভুপাদ এখান থেকে চলে যাবেন, কোথায়, কলকাতায় যাবেন। তো কিছুক্ষণ পরে ভবানন্দ মহারাজ এসে আমাকে বললেন যে প্রভুপাদ আজকে সন্ধ্যাবেলা, আজকে রাত্রে ট্রেনে কলকাতায় যাচ্ছে। এবং তারপরে তিনি বলেন যে প্রভুপাদের জন্য একটা পুরো কামরা রিজার্ভ করা হয়েছে, ফার্স্ট ক্লাস কামরা, এবং কয়েকজন ভক্ত প্রভুপাদের সঙ্গে যাবে, তার মধ্যে তোমাকেও ইনক্লুড করা হয়েছে। তা আমি তো শুনে আনন্দে আত্মহারা, যে তখন প্রভুপাদের সঙ্গে এক ট্রেনে আমার যাওয়ার শুভ সুযোগ হবে। কেন, প্রভুপাদের যে দল সেটা সব বড় বড় সন্ন্যাসী জীবিসিদের দল, আর সেখানে আমি একজন নতুন ভক্ত। আমি বুঝতে পারি সেটা ভবানন্দ মহারাজেরই কৃপার ফলে হয়েছিল। রাত্রিবেলা আমরা ট্রেনে যাই, ট্রেন ছাড়তে ছেড়ে দেয়, আমরা সকলে ট্রেন ছাড়ার পরে আমরা সকলে শুয়ে পড়ি। 14 জন ভক্ত কেবল প্রভুপাদের সঙ্গে ভ্রমণ করছি। পরের দিন সকালবেলা আমি জপ করছিলাম, স্নান করে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে বাথরুমে। তখনকার ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট এখন থেকে অনেক ভালো ছিল, এখনকার ফার্স্ট ক্লাস এসি থেকেও ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট ভালো ছিল এখন। যাই হোক, তা আমি স্নান করে জপ করছি, ভবানন্দ মহারাজ এসে আমাকে বললেন যে চলো আমি তোমাকে প্রভুপাদের কাছে নিয়ে যাব। এতদিন আমি প্রভুপাদের দর্শন লাভের জন্য, প্রভুপাদের সান্নিধ্য লাভের জন্য আমি উদগ্রীব হয়েছিলাম, আর এখন যখন প্রভুপাদের সান্নিধ্যে যাওয়ার যখন সুযোগ এলো, তখন আমার মনে একটা অদ্ভুত ভাবনার উদয় হয় যে আমি প্রভুপাদের কাছে যাওয়ার যোগ্য নই। আরেকটা ভয়ও হয় যে প্রভুপাদ আমার হৃদয়ের সমস্ত ব্যাপার জেনে নেবে। প্রভুপাদের কাছে গেলে প্রভুপাদ আমার যে যত ময়লা আবর্জনা সব, যত আমার হৃদয়ে রয়েছে, মনে রয়েছে, সেগুলি সব প্রভুপাদ দেখতে পাবে। এইরকম একটা ভাবনা আমাকে প্রভাবিত করে। ভবানন্দ মহারাজ হয়তো বুঝতে পেরেছিলেন যে আমার একটা দ্বিধা হচ্ছে বা সংকোচ হচ্ছে, তো উনি তখন আমার হাতটা ধরে টানতে টানতে করিডোর দিয়ে নিয়ে যান, নিয়ে গিয়ে প্রভুপাদের কম্পার্টমেন্টের পাশেই, আমি দুটো কম্পার্টমেন্টের পাশে প্রভুপাদ কম্পার্টমেন্ট, সেই কম্পার্টমেন্টের দরজা খুলে উনি আমাকে ভেতরে ঠেলে দেন, আর আমি সোজা ভূপতিত হয়ে দণ্ডবত প্রণাম করি। যখন আমি প্রণাম সেরে যখন আমি উঠি, তখন প্রভুপাদ আমাকে বলেন তার পাশে বসতে। ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে দুটো সিট আছে মুখোমুখি, সামনের সিটে জয়পতাক মহারাজ, বাবানন্দ মহারাজ আর রামেশ্বর মহারাজ তিনজনে বসেছিলেন। অভিরাম প্রভু, যিনি তখন কলকাতা মন্দিরের প্রেসিডেন্ট ছিলেন, তিনি নিচে বসেছিলেন। আর প্রভুপাদ এই অন্য আসনটিতে সেটিতে বসেছিলেন। তো প্রভুপাদ আমাকে বললেন, তুমি বসো। তা আমি স্বাভাবিকভাবেই অত্যন্ত লজ্জিত হয়ে প্রভুপাদকে বলি, না না প্রভুপাদ আমি মাটিতেই বসব। প্রভুপাদ বললেন, না তুমি এখানে বসো। তো প্রভুপাদ যখন এইভাবে জোর করলেন, তখন আমি একটা কম্বল বেছানো ছিল প্রভুপাদের আসনের ওপরে, সেই কম্বলের কোন প্রান্তটা গুটিয়ে আমি সিটের একটা কোণাতে বসি। তখন প্রভুপাদ আমাকে বলেন যে, তুমি আমার গ্রন্থাবলী বাংলায় অনুবাদ করো। আমি প্রভুপাদকে জিজ্ঞাসা করেছিলাম, প্রভুপাদ অনুবাদের অভিজ্ঞতা তো আমার নেই, আমি কিভাবে করব। প্রভুপাদ বললেন যে, নাচতে নাচতে যেমন লোকেরা নাচতে শেখে আর গাইতে 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 শেখে, উনি ওই কথাটাই বলেন যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অভ্যাস করতে করতে তুমি শিখবে। খুব আনন্দ হয়েছিল স্বাভাবিকভাবেই, যে প্রথম সাক্ষাৎকারই প্রভুপাদ আমাকে এরকম একটা গুরু দায়িত্ব দিলেন। পরবর্তীকালে আমি শুনেছিলাম যে প্রভুপাদ বাংলা অনুবাদের ব্যাপারে একটু ছিলেন, সতর্ক ছিলেন, কেন অনেকে এসেছিল বাংলায় অনুবাদ করার জন্য, কিন্তু প্রভুপাদ তাদেরকে করতে তাদের অনুবাদে প্রসন্ন হননি। আর এখানে প্রভুপাদ সোজাসুজি আমাকে বললেন তার গ্রন্থাবলী অনুবাদ করতে, এবং সেই যে সেবাটি, সেটি আমাকে একটা মহৎ সুযোগ দিয়েছিল প্রভুপাদের কাছে থাকার। প্রভুপাদ কলকাতায় আসেন, আমিও অনুবাদের কাজ শুরু করি। প্রথম অনুবাদের কাজ শুরু করি ভগবদ গীতা দিয়ে, এবং অনুবাদ করে আমি প্রভুপাদের কাছে গিয়ে নিয়ে গিয়ে পড়তাম, পড়ে শোনাতাম, এবং প্রভুপাদ যেখানে সংশোধনের প্রয়োজন ছিল সেখানে তিনি আমাকে সংশোধন করে দিতেন। এবং কখনো কখনো আমার অনুবাদ ভালো লাগলে প্রভুপাদ প্রশংসা করতেন, খুব ভালো লাগছে। এইভাবে আমি সেবা শুরু করি কলকাতায়। প্রভুপাদ দু তিন দিন মতন ছিলেন, তারপরে প্রভুপাদ ভুবনেশ্বরে যান। একদিন সন্ধ্যা, দ্বিতীয় দিনই হবে, সন্ধ্যাবেলা প্রভুপাদ দর্শন দিলেন, এবং যখন আরতি শুরু হলো, অনেক কলকাতার অনেক সম্ভ্রান্ত লোকেরা প্রভুপাদের দর্শনার্থী হয়ে দর্শন হয়ে এসেছিলেন, এবং প্রভুপাদ তখন যখন আরতি শুরু হয় প্রভুপাদ তাদের বললেন যে, আপনারা যান এখন আরতিতে যোগদান করুন। তো আমিও ওদের সঙ্গে গিয়ে আরতিতে দাঁড়িয়ে আছি, যোগদান করছি। তো আমার মনে হলো যে আরতি তো আমি প্রতিদিনই যোগদান করতে পারবো, কিন্তু প্রভুপাদের সান্নিধ্য তো সবসময় লাভ হবে না। সেই মনে করে আমি প্রভুপাদের ঘরে গেলাম। যখন দরজা খুলে ভেতরে গেছি, প্রভুপাদ আমাদেরকে তাকিয়ে বললেন, বলো কি কি চাই, কিছু বলবে? তখন আমি যখন ঘরের দরজা খুলি, তখন দেখি প্রভুপাদ যে প্রণামীগুলো পেয়েছিলেন, লোকেরা অনেকে এসেছিল যে দক্ষিণা দিয়েছেন, যারা প্রণামী দিয়েছেন, প্রভুপাদ সেই টাকা গুনছেন। দেখে আমার মনে একটুখানি একটা ইয়ে লাগে যে প্রভুপাদকে যে টাকা গুনছেন, এটা আমি কল্পনা, মানে এটা আমার ঠিক ইয়ে হয়নি। তারপরে আমি বুঝতে পারি, মনে ইয়ে হয় যে প্রভুপাদ যেটাই করছেন সেটাই পারফেক্ট, সেটাই চরম আদর্শ। এই মনে করে প্রভুপাদ ওই ওই সময় আমার দিকে তাকিয়ে বললেন যে কি কিছু বলবে। আমি বললাম, প্রভুপাদ বললেন হ্যাঁ বসো। তারপর প্রভুপাদ যখন টাকা গুনে সমস্ত নোটগুলো খুব সুন্দর করে সাজিয়ে মানে ড্রয়ারে রাখলেন, প্রভুপাদ যা কিছু করতেন একেবারে নিখুঁত ভাবে করতেন। এই যে টাকা গোনা, টাকাটা রাখা, সেটাও একদম নিখুঁত ভাবে। আমি দেখতাম প্রভুপাদ খাওয়ার সময় চামচটা তুলতেন, চামচটা তোলাও যেন একটা নিখুঁত একটা কার্য। তখন প্রভুপাদকে আমি জিজ্ঞাসা করি, প্রভুপাদ আমাকে আপনি দীক্ষা দেবেন? আমার মনে একটা ভয় ছিল। আমি শুনেছিলাম অনেক ভক্ত বহু বছর ধরে অপেক্ষা করার পরেও দীক্ষা পায়নি, তো আমার মনে একটা ভয় ছিল যদি আমারও সেরকম হয় তাহলে কি হবে, প্রভুপাদ যদি আমাকে দীক্ষা দিতে অস্বীকার করেন। তো প্রভুপাদ তাই মনে মনে একটা ভয় নিয়ে আমি প্রভুপাদকে জিজ্ঞাসা করেছি। প্রভুপাদ বললেন হ্যাঁ নিশ্চয়ই, আমি গৌর পূর্ণিমার সময় আমি তোমাকে দীক্ষা। তারপরে প্রভুপাদ ভুবনেশ্বরে যান এবং ওখানে কিছু আমিও যেতে পারতাম প্রভুপাদের সঙ্গে, কিন্তু প্রভুপাদ কিন্তু তখন আমি বইটা ছাপাচ্ছিলাম ভগবানের কথা, তাই জন্য আমি ঠিক করি যে আমি কলকাতাতেই থেকে যাব, থেকে বইটা ছাপিয়ে তারপরে আমি প্রভুপাদ। তো তখন ছিল প্রভু, এরপরে প্রভুপাদ মায়াপুরে ফিরে আসেন এবং গৌর পূর্ণিমার সময় ছিল প্রভুপাদ কৃপা করে আমাকে প্রথম হরিনাম এবং ব্রাহ্মণ দীক্ষা এই দুটো দীক্ষাই একসঙ্গে প্রদান করেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি গৌর প্রেমানন্দে।